كان رسول الله صلى الله عليه وسلم يتوضأ يوما فكان أصحابه يتمسحون بوضوئه فقال رسول الله صلى الله عليه وسلم ما حملكم على هذا؟ قالوا حب الله ورسوله، حب الرسول، حب الله وحب رسوله. قال من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله فليزد حديثه إذا حدث وليحسن وليؤدي أمانته إذا أؤتمن وليحسن زوار من جاوره أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرین، حضرتر شتے متعلقین بھائیرا، আমাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের ব্যক্তির সাথে সাথে আনুষাঙ্গিক আশপাশের বিষয়গুলো লক্ষ্য করা উচিত। সহজভাবে নিজে নিজে বুজুর্গ হওয়া যায় না আশপাশের লোকজনের হকুক আদায় করা ছাড়া। আমাদের মধ্যে দেখা যায় কখনো যে আমি নিজে নওয়াফেল ইত্যাদি দিকি রাজগার আমার কাছে আমি করে যাচ্ছি, আশপাশের করা গোল্লাই যাক, এটা কিন্তু দিন না। দাওয়াত ও তাবলিগের মেহনত একটা কথা বলে, চলনা চালানা লেকার চলনা, চলনা ভি কামিয়াবি নেহি, চালানা ভি নেহি, বলকে দূসরে কো লেকার চলনা। নিজে চলা, অন্যকে চালানো, অন্যকে নিয়ে চলা। তো এই প্রসঙ্গেই একটা হাদিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উযু করতেছিলেন, সাহাবা একরাম উযুর পানি নিয়ে খুব মোছামুছি করছেন, একটু পানিও পড়তে দেনা। এটা ঠিক রাসূলকে সাহাবা একরাম নিজেদের জানের চাইতে বেশি ভালোবাসত। ওই কথিত এক গল্প আছে, এক লোক মনে মনে বলতেছে, যদি আমি রাসূলের যুগে হইতাম তাহলে ভালোবাসা দেখাই দিতাম। পরে সে ঘুমে আছে, স্বপ্নে দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাড়িতে বসা, পিছনে একজন সাহাবি, গাড়িটা যাইতেছে দ্রুত, আর একটা লোক টানতেছে, সামনে একটা গর্ত রাস্তার মধ্যে, চাক্কা যদি ওইখানে পড়ে যারা বসে আছে তারা মোটামুটি একটা সজোরে আঘাত পাবে। এটা নিরসনের জন্য একটা কিছু দিয়ে ওই গর্তটা বরট করে দেওয়া। উনি ওই যে লুমন মন্তব্য করছে যে আমরা হুজুরের সমসাময়িক হইলে খুব মহাব্বত দেখাইতাম, উনি এই পাশে দাঁড়ানো। যখন ওই গাড়িটা ওই গর্তের কাছে গেল, পিছনের সাহাবা নেমে চাক্কার তলে শুয়ে গেলেন, স্বাভাবিকভাবে গাড়িটা চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চোট পাননি। তখন সে ঘুম থেকে জেগে গেছে, জেগে চিন্তা করলো যে আমার পক্ষে তো সহজ ছিল, আমি নিচেই ছিলাম, কিন্তু আমি তো নাম করলাম না। উনি হুজুরের পিছে বসা, উনি লাভ দিয়ে নেমে চাক্কার তলে পড়ে গেল। তো এইটাই যে আমরা অনেকে অনেক কিছু মনে করি, কিন্তু ব্যাপারটা আল্লাহ তাআলা যাদেরকে সাহাবিয়তের জন্য কবুল করেছেন এবং তাদের আত্মত্যাগ এবং কুরবানি, এটা যেমনটি তারা করেছেন আমাদের পক্ষে সম্ভব ছিল না। তবে আমরা নবুয়তের জমানা থেকে দূরে হয়েছি, এটা আফসোসেরও বিষয় না। ফয়সালা তো আল্লাহ তাআলা, তাকে কখন দিবেন? এই জন্য হাদিসে হুজুর বলেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি মাররা ও তুবা লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি আশারা মাররাত, যে আমাকে দেখছে ইমান আনছে তাকে একবার ধন্যবাদ, আর যে আমাকে না দেখছে ইমান আনছে তাকে 10 বার ধন্যবাদ। এখানে অনেক বিষয় আছে যে আমরা ওইরকম হইলে ওইটা ভাবনা করা উচিত, না তাহলে আল্লাহ তাআলার উপর কেমন যেন একটা আপত্তি যে আমরা ওই যুগে দিলেন না কেন। অনেকে বর্তমান পরিস্থিতি এবং যুগ হিসাবে আফসোস করে, এটা ঠিক না, আমাকে যেখানে আল্লাহ তাআলা দিয়েছেন যে পরিবেশে দিয়েছেন এরকম ভাবে যে ভালো পরিবেশ হইতাম, আমি খারাপ পরিবেশে হইয়া, পরিবেশকে ভালো খারাপ অবশ্য বলা উচিত না, পরিবেশ তো আমার আপনার দ্বারাই হয়েছে, পরিবেশ পরিস্থিতি তো আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে, তাহলে আমরা ভালো হয়ে গেলেই পরিবেশ ভালো হয়ে যাবে, বরং এই পরিবেশে থেকে অল্প করা ভালো পরিবেশে থেকে অনেক করার চাইতে বেশি মূল্যবান। যেমন হুযুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন, তোমরা এমন এক জমানায় আছো, সাহাবায়ে কেরাম দিগকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি দিনের কিছু বিশেষ বিষয়ের 10 ভাগের 9 ভাগ আমল করো, 1 ভাগ ছেড়ে দাও, তোমাদের মুক্তি নাই। এমন এক জমানা আসবে তারা যদি 9 ভাগ ছেড়ে দেয়, 1 ভাগ পালন করে, তাও তাদের মুক্তি অনিবার্য। যেন আল্লাহ তাআলা যাকে যে পরিবেশে যে পরিস্থিতিতে রাখছেন ওইখানে সুন্নত কি, ওইভাবে কতটুক পারা যায়। কাকরাইল তখন হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আছেন, কত 2011-র দিকে সম্ভবত, তো একজন যায় বলতেছে যে হজরত এই চাকরি টাকরি আর ভালো লাগে না, আমি সারা জীবনের জন্য নেইমা দায়ী থাকবি। পরে উনি বলে তুই ওইখানে চাকরি কর, ফাঁকে ফাঁকে যা পারো অতটুক তাবলিগ কর, কারণ তোমার তাবলিগ হাতে কলমে কাগজে চলা ফেরায় উঠা বসায় সালাম কালামে প্রকাশ পাবে, সেটার দ্বারা মানুষ বেশি, সেটা দাওয়াতটা বেশি কার্যকর হবে। যে একবারে ফারেগ হয়ে মসজিদে বসে যাওয়া, দেখেন মসজিদের ভিতরে গেলে 2 রাকাত পড়া সহজ, মসজিদের ভিতরে যাইয়া আগে বা পরে 2-4 রাকাত পড়া কি সহজ, কিন্তু যখন সকালবেলা পাক সাফ হয়ে অজু গোসল করে অফিসে যাইবেন তখন 2 রাকাত এরশাদ পড়া কঠিন। অথচ এমন যারা পড়ে অফিসের টিফিনের সময় ছুটি হইলে সেখানে 2 রাকাত পড়া কঠিন, একবারে মসজিদে বসে থেকে 2-4-10 রাকাত পড়া সহজ। এই জন্য সর্ব অবস্থায় দিনের পরিবেশ কায়েম করা চাই এবং আমার থেকে আমল প্রকাশ পায় এটা বজায় থাকা চাই। তো যেরকম বলতেছিলাম সাহাবায়ে কেরামের ভালোবাসা, সেটা তো অপরিসীম আছে, তখনই তো সাহাবা হয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি খুদার মধ্যে বলা হয়, ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় কর আমার সাহাবাদের ব্যাপারে, ফাবি হুব্বি আহাব্বাহুম ওমা মান আবগাদাহুম ফাবি বুগযি আবগাদাহুম, যে তাদের ভালোবাসে আমার মহব্বতে তাদেরকে ভালোবাসে, এবং যারা তাদের সাথে বগজ রাখে আমার সাথে বগজের কারণে তাদের সাথে বগজ। এই জন্য সাহাবাদের প্রতি ভালোবাসা মহাব্বত এটাও ইমানের পরিচয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছিলেন, ওযুর পানি নিয়ে সাহাবা একরাম, শুধু ওযুর পানি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে এটাও মাটিতে পড়তো না, কারো না কারো হাতে পড়তো, এটা গায়ে মাখাই দিত। একবার এক বিয়ে উপলক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল একটা শিশি নিয়ে আইসো, কিছুটা ঘাম দিয়ে দিলেন, ওনারা ওই ফ্যামিলি বহুদিন পর্যন্ত ওইটার সুগ্রাম অনুভব করছে এবং এটা ব্যবহার করছে, রাসূলের অবস্থা তো এরকম। তো সাহাবা একরাম ওযুর পানি নিয়ে টানাটানি করতেছেন, তো জিজ্ঞেস করলেন মা হামালাকুম আলা হাযা মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমরা এমনটি করছো কেন, হুব্বুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় আমরা এমনটি করছি। তখন হুজুর বলে দেখো শুধু আমার ব্যক্তির ভালোবাসা এইটাই দিন না, মান সাররাহু যার খুশি লাগে মানে যা চায়, আই ইউহিব্বু আল্লাহ ওয়া রাসূলা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আও ইউহিব্বু আল্লাহ ওয়া রাসূলুহু অথবা আল্লাহ আল্লাহর রাসূল তাকে ভালোবাসবে, মানে যে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা দিতে চায়, যে আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত চায়, অথবা নিজেকে আল্লাহ আল্লাহ রাসুল ভালোবাসুক এটা চায়, বা তিনি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসেন এটা বুঝাইতে চায়। উনি যেন সর্বদা সত্য কথা বলে, সর্বদা সত্য কথা বলে, সর্বদা ব্যবসা বাণিজ্যে চলাফেরা, এমনকি আলা লা ইয়াইদুর রাজুলু সাবিয়াহু সুম্মা লা ইয়াফি, কোন বাচ্চার সাথেও মিথ্যা কথা বলবে না। আমরা বাচ্চাদের থেকে জান সরানোর জন্য অনেক সময় মিথ্যা বলি, তোমাকে এটা কিনে দেবো, মানে এখন ছাড়ছে না, আমার সাথে মানে আমাকে ধরে রাখছে, আমার সাথে সে আসবেই, কিন্তু আমি যেখানে যাব তাকে নেওয়া সম্ভব না। আমরা কত বলি মসজিদে বাচ্চা আনবেন না, তাও দেখছি একটা কান্দে বাজায়, আরে কোলে নিয়ে আর একটা হাটায় নিয়ে আসছে তিনি, আরে ভাই সেও বুঝে যে হুজুর মানা করছে, হাসে আমাদেরকে দেখলে কিছু করার নেই। তো বাচ্চারা তো এরকম চিড়ি এক প্রকারের পোকা আটালি জাতীয় যেটাতে লাগে, এদের সাথেও মিথ্যা কথা বলতে নেই, জান সরানোর জন্য মিথ্যা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কাছে, উনি তার বাচ্চাকে বলে আস দিব, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি দিবে, বলে একটা খেজুর দিবে। তো ভাগ্যিস যে তুমি খেজুর দিবে এটা নিশ্চিত, তা না হলে তুমিও মিথ্যুকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন সে কথা বলবে সত্য কথা বলবে, সত্যের ভর অভাব, তুমি না তার কাছে আমানত রাখা হলে সে আমানত যথাযথ সে আদায় করবে। আমানত, আমানতের বিভিন্ন বিশাল সংজ্ঞা আছে আমানতের, আল মাজলিসু আমানা, দুইজনে মিলে কথা বলতেছে এদিক সেদিক তাকায়, বুঝা গেল এই কথাটা আমানত, এটা কারো কাছে বলা যাবে। এক হাদিসের মধ্যে আসছে, যখন কোন বন্ধু কথা বলে কোন মজলিসে অন্য তৃতীয় লোকের উপস্থিতি সে চায় না, বুঝা গেল এই কথাটা তার কাছে আমানত, এটা অন্য কোথাও আর প্রকাশ করবে না। তবে অন্যের মাল নষ্ট করা, অন্যকে হত্যা করা, কোন ব্যভিচারের প্ল্যান করা, এমন যদি কোনো কথা মজলিসে হয় সেটা প্রকাশ করে দেওয়া জরুরি। দুই বন্ধু মিলে প্ল্যান করলো, হ্যাঁ যখন ব্যাংকের থেকে টাকা উঠেছি ওই রাস্তা দিয়ে যাবে, হ্যাঁ আমি রিক্সা থামাই দেবো, তুই ধাক্কা মেরে ফেলে দিবি, কলারে ধরবি, টাকাগুলো নিয়ে নিবি, চিন্তাই কারণ মাল নষ্ট করা, এরকম প্ল্যান যদি হয়ে থাকে দুইজনে মিলে এটা প্রকাশ করা। আর যদি কোনো জিনাবে বিচার নাউজুবিল্লাহ এরকম কোন প্রোগ্রাম থাকে, কোন মেয়েকে উঠাই নিবে ইত্যাদি, এটা প্রকাশ করে দেওয়া, এটা মজলিস আমানতের আওতাভুক্ত না, এটা হাদিসের মধ্যেই বলা আছে। এরকম ভাবে কাউকে মেরে ফেলবে, ষড়যন্ত্র করছে, দুজনে মিলে একজনকে হত্যা করে দিবে, তখন এটাই আমানত থাকবে না, তখন এটা তার প্রকাশ করে দেওয়া জরুরি। তো এরকম কারো কাছে যদি কোনো আমানত থাকে, ইন্না আরাদনা আল আমানাতা, কোরআনে পাকের ভিতরে তো আমানতের কথা বলছেন, হ্যাঁ যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ওসমান ইবনে মাজউন আল হাজাবি চাবি নিছিলেন, যে চাবি দাও, কিন্তু ওই লোক যা বোঝা যায় দায়িত্ব আইয়ামে জাহেলিয়তে পুরোপুরি পালন করছে, কাজেই দায়িত্বশীল হওয়ার কারণে, উপযুক্ত দায়িত্বশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা এটা চান না যে চাবিটা তার কাছে নিয়ে অন্যকে দেওয়া হোক। হুজুর চাবি নিছেন সাময়িক সময়ের জন্য, কিন্তু ঘুরে আইসা মক্কার ভিতরে ঢুকে বাহিরে আবার চাবিটা তাকে বুঝাই দিলেন। এর দ্বারা এটাও বোঝা যায়, এই জিনিস বোঝা যায় যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বে যদি অবহেলা না পাওয়া যায় তাহলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এটা উচিত। এই জন্য যে আমাদের মাদ্রাসার কমিটি বা বিভিন্ন মসজিদের কমিটি হয়, যদি কেউ দায়িত্ব পালন করে তাহলে সবসময়ের জন্য উনি কমিটিতে থাকবে, দায়িত্ব পালন না করলে নির্দিষ্ট থাকে তিন মজলিস তিন মিটিং, বছরে উপস্থিত না থাকলে বা তার দ্বারা দায়িত্ব করা আদায় না হলে বা মরে গেলে তখন তার জায়গা অনুলক্ষে না হয়, তা নাহলে খাতনা হয় কিন্তু। তো এই আমানত, দিন আমানত, কোরআনে পাক আমানত, শরীয়ত আমানত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমানত, ইচ্ছা মতো আমি কেটে ফেলতে পারবো। স্বয়ংগুল দেখতে খারাপ দেখা যায়, যে একটা কেটে ফেলি, অনুমতি নাই। এই জন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দান করারও কি নাই, ওই মরণোত্তর চক্ষু কিডনি এগুলো দেওয়ারও কি নাই অবকাশ। এটা আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজস্ব মালিকা নাই। তো যাই হোক, অলিউদ্দি আমানত হু এদা তুমি না, যখন তার কাছে কোন আমানত রাখা হয় সেজন্য এটা যথাযথ আদায় করে। অলি হোসেন জেওয়ার আমান যাওয়ারাহু, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। আমরা যারা আছি নিশ্চয়ই আমাদের মানুষ সামাজিক জীব, আমাদের প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, ভাই বেরাদর আছে, বোনেরা আছে, প্রত্যেকের সাথে হুসনে জেওয়ার, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা খুবই জরুরি। অসানি জিব্রিল ফিল জার হাত্তা জনন্ত অন্ন হুসাই ওয়াজিসু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এতটা তাগিদ দিছেন, আমার ধারণা হইতেছিল যে কোন দিন জানি এই কথা বলে দেয় যে আপনার মৃত্যুর পরে আপনার প্রতিবেশী মিরাজ পাবে, আপনার সম্পত্তির অংশ পাবে, আপনার কামায়ের দামায়ের মধ্যে তার অংশ থাকবে। দেখেন তাদের সাথে আমার কামায়ের সম্পর্ক, যাদের সাথে রক্তের সম্পর্ক, আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, ভাই বোন কখনো, কিন্তু বাপ মা আর ছেলে মেয়ে এরা কখনো বঞ্চিত হয় না। তো প্রতিবেশীর এত হক, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন না যে পেট ভরে খেয়ে আছে অথচ তার প্রতিবেশী ক্ষুদায় কাতরাইতেছে। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, আমি ভালো করলে ভালো করেছি এটা কখন বুঝতে পারব, এবং মন্দ করলে মন্দ করেছি এটা কখন বুঝতে পারব। ইদা ক্বালাত জিরানুকা আহসানতা ফাকাদ আহসানতা, তোমার প্রতিবেশী যদি সাপোর্ট করে যে তুমি ভালো তাহলে তুমি ভালো, আর প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ। এখন প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কি, এইটাই আমি বলতেছিলাম যে নিজে নিজে বুজুর্গ হয়ে যাওয়া, ওর প্রতি খেয়াল না রাখা, আনুষঙ্গিক বিষয়গুলো আমলে না আনা, এটা কিন্তু বুজুর্গ হওয়ার জন্য যথেষ্ট না। কারণ এদের সাথে যে হক এবং হুকুক সংশ্লিষ্ট সেগুলো যদি আদায় না করা হয় তাহলে কিন্তু তারা আটকায় ফেলবে, নেকি নিয়ে যাবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে মিসকিন কে, বলে মিসকিন হইল মাল্লা দিনার আল্লাহ ওয়ালা দের হামাজা, টাকা পয়সা নাই, আসবাব নাই, গরিব মানুষ। না আমার উম্মতের বড় মিসকিন এই যে কাল কেয়ামতের দিন অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু সাথে সাথে কাউকে গালি দিছে, কাউকে মারছে, কাউকে ভৎসনা করছে, কারো উপর তোহমত লাগাইছে। কেয়ামতের দিন তারা এক একজন উপস্থিত হবে, এর নেকি থেকে তাকে দেওয়া হবে। দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তারপরে আরো মানুষের হক থাকে, ওদের পাপ গুলো তাকে চাপাইয়া দেওয়া হবে। সে ছিল জান্নাতি, এখন এই সবগুলো নিয়ে যাবে জান্নাত। এই জন্য নিজের ব্যক্তিগত নেকি, ব্যক্তিগত আমল, এটার উপর শুধু ভরসা না করা, আশেপাশেও খেয়াল রাখা যে আমার দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা। আমরা অনেক সময় করি, যেমন অনেক সময় হয় যে কোনো বুজুর্গ আসছে, এটাও কিন্তু আমরা এতটা ছোটাছুটি করি, তিনজনকে ধাক্কায় ফেলে দিয়া দেয় ওনার সাথে মুসাফায় ব্যস্ত হয়ে যায়। এটা কিন্তু একটা খেয়াল করার কথা, আমার ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা সবকিছু আছে আলহামদুলিল্লাহ, সুযোগের অপেক্ষায় থাকা, ওকে কষ্ট দিয়ে না, ইজাই মুসলিম হারাম। কিন্তু আমাদের অনেক জজ্বা এবং আবেগ থাকে, সেই আবেগ সামলাইতে না পাইরা আমরা কিন্তু এরকম করিবি। মক্কা শরীফ হজরে আসওয়াদের সুমা, এর তো বলা লাগে না, যারা গেছেন দু একবার দেখছেন তো অবস্থা, অথচ হুজুর সাল্লাম নিজের দূরে থেকে কি করছেন, ইশারা করে লাঠি দিয়ে চুমা দিয়েছেন। কারণ রাসুল যদি ওইখানে যাইতেন তাহলে তো কথাই না, আমাকে যেতেই হবে, আমি জেতা থাকি আর মৃত্যুবরণ করি। কিন্তু মূলত নিষেধ কেন? এই যে মুসলিম পাগল বেপাল জজবার, তো আজের জজবার তো কোনো মূল্য নাই ইসলামে। জজবার ঠেলায় তরবারের উপর মুখি মারছে, তো কি হবে? তরবারের কিছু ক্ষতি হবে? নিজের হাত তো যাবে। কাজেই সত্য কথা বলা, আমানত রক্ষা করা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এগুলো বিশেষ করে আমরা যারা সুলুকের লাইন, এটাকে সুলুক বলে, একটা পথে চলার জন্য আগ্রহী, ইচ্ছা পোষণ করেছি, চলা শুরুও করে দিয়েছি, এই বিষয়গুলো খুব খেয়াল রাখা চাই। তা না হলে সামাজিকভাবেও মানুষ ব্যঙ্গ করে, কিন্তু হয়তো আমার সামনে বলে না, কিন্তু অগোচরে বলে, আরে ওই না মরিদ হইছে, পেশাব হইছে, কিন্তু আমার এটা দেয় নাই, ওই দিন এটা করছে, ওই দিন এটা করছে, মানুষ এইগুলো কিন্তু বলে। এর দ্বারা সমাজের মধ্যে একটা ভুল প্রভাব পড়ে। কাজে আমাদের মধ্যে আমরা যারা ওলামা একরামের সাথে, পীর মশাইখদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি, তারা এই বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো খুব খেয়াল রাখে, বিশেষ করে প্রতিবেশীর ব্যাপারটা এবং জুমানের দ্বারা। একজন মাশাল্লাহ তাবলিগে বড় চিল্লাদারি, 25-30-40 বছর ধরে তাবলিগ করে, রিক্সাওয়ালার সাথে 2 টাকার জন্য যে আচরণ করছে, এলাকার মানুষ বিগড়ে গেছে এই তাবলিগ। এই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, ওই বলা হয় কোন বাহাদুরকে পরাজিত করে বেলা যুদ্ধের ময়দানে তাকে বাহাদুর বলে না, নিজের অবস্থান ঠিক রাখা, এটা হইলো বাহাদুরি। যে গোসা রাগ, হার হালতে, হার অবস্থায় নিজেকে, আমি কে, এখানে এটা করে মুনাসেব কিনা, দরকার 10 টাকা বেশি খরচ হোক, কিন্তু আমার ইজ্জত, আমার সম্মান, আমার সম্মান আসলে আমি যাদের সাথে চলাফেরা করি তাদের সম্মানও বজায় রাখা জরুরি। কাজে আমাদের কারো কাছে যদি এমন আচরণ পাওয়া যায়, তাহলে বদনাম আসতে আসতে কিন্তু খানকায় চলে যাবে। আমরা যারা খানকার সাথে যোগাযোগ রাখি, যদি আমাদের থেকে এরকম আচরণ আল্লাহ না করুক যদি পাওয়া যায়, সেই বদনাম কিন্তু ওইখানে আর থাকবে না। এটা চলতে চলতে কোথায়, অনেকে বলে যে হুজুর আপনার অমুক মরিদ, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আচরণ গুরুর ক্ষেত্রে খুবই লক্ষ্য রেখে চলার তৌফিক দান করুক। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আসি, এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের তাকওয়া তাহারত, এইগুলো বুঝে শুনে মানুষকে দেখানোর জন্য না, হাদিস শরীফের মধ্যে আসছে রিয়া তো নিষেধ কাউকে দেখানোর জন্য, কিন্তু কোনো বান্দা যদি সহি মানায় পাথরের ভিতর আমল করে, আল্লাহ এটা প্রকাশ করে দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। কাজে মানুষ যেটা চায় যে আমি একটু নিজেকে ফুটাই, কোন প্রয়োজন নাই, এটা আল্লাহর ওয়াদা রাসূলের মাধ্যমে, যে পাথরের ভিতরও যদি সে আমল করে নেক আমল এবং স্বভাব চরিত্র ভালো করে, কেউ দুনিয়ার জানে না, আল্লাহ তাআলা এটা সমাজে ফুটাই দিবেন, কোন না কোনো ভাবে এটা জাহির করে দিবেন, এটা আল্লাহ তাআলার একটা দায়িত্ব। কাজে আমরা যত আমল করব দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, এমনিতেই নেক আমলের প্রভাব এটা আল্লাহ তাআলা ফুটিয়ে দিবেন। আর যে সমস্ত কাজগুলো মন্দ সেগুলো থেকে পুরোপুরি পরহেজ করার চেষ্টা করি। সাধারণত এই ধরনের কাজ, তাছাড়া ইত্তাকু মাওয়াজিআত তোহাম, যেখানে তোহমত আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো থেকেও আমাদেরকে নিবৃত্ত থাকা উচিত, বিশেষ করে এই লাইনে যারা আগানোর চেষ্টা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি রাসূলের ইত্তেবা, রাসূলের ইত্তেবা, রাসূলের সীরাত, রাসূলের চরিত্র একটু পড়াশোনাও করি, ওই সিরাতে মোস্তফা এটার বাংলা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোটামুটি সংক্ষিপ্ত ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব ও আখলাক, চলাফেরা কেমন ছিল, উঠা বসা কেমন ছিল, ওইটা পরে পরে নিজের মধ্যে কতটা আমল আছে সেটাও দেখি। তাহলে আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের সুন্নতগুলোর উপর, হুজুরের আখলাকের উপর আমাদের আমল সহজ হয়ে যাবে। এত শুনব, পড়ব, প্রচারও করব। যদি অন্য কোথাও সুযোগ নাও পাই, নিজের বিবি আছে, বাল বাচ্চা আছে, এদের সামনে অন্তত আলোচনায় আনি এবং এদেরকেও বানানোর চেষ্টা করি। কারণ ছেলে ফেলার যদি দিনদার না হয় আমাদের অনেক নেকি খেয়ে যাবে, অনেক জায়গায় আমরা বিপর্যস্ত হয়ে যাব ছেলে মেয়েদের জন্য। এই জন্য তাদের মধ্যেও এই দিনদারি এবং সুন্নতের প্রচলন কিভাবে ঘটানো যায় এই ব্যাপারে আমাদের যথেষ্ট ফিকির করতে হবে, যথেষ্ট ফিকির রাখতে হবে। যে একা একা আমি যত ভালো হয়ে চলি আমি কিন্তু চলতে পারবো না, আমার আশপাশ যদি ভালো থাকে তাহলে আমার জন্য চলা সহজ। কাজেই সকল ক্ষেত্রে আমরা নিজে নিজে সীমাবদ্ধ না থাকি, বরং আমাদের আশপাশ যারা আছে তাদেরকে সহ আমল করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।